হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি, আগামী কাল পরশুর মধ্যে এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে।
ঢাকা থেকেই আমির খুসরুর রিপোর্ট।
রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে মিয়ানমারের নিপীড়ন নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC তদন্ত অনুমোদনকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, প্রথম দশে ভারতের 3 শহর।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইসরায়েল বলছে যে আজ তারা গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, যদিও বৃহস্পতিবার সেখানে অস্ত্রবিরতি শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের কথায় গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি অঞ্চলের দিকে 2 রকেট নিক্ষেপ করার পর তারা রাতের বেলায় এই বিমান আক্রমণ চালায়। ইসরায়েল আরও বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্ররোধক ব্যবস্থা রকেটগুলোকে মাঝপথে বাধা দেয়। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হবার পর এই অস্ত্রবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। দুদিনের ওই সংঘাতে 34 জন ফিলিস্তিনি প্রাণ হারায়, ইসরায়েলিদের মধ্যে কেউ নিহত হয়নি। ইসলামিক জিহাদ হচ্ছে ওই অঞ্চলের সবচাইতে শক্তিশালী ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী। তারা বলছে যে তাদের একজন কমান্ডারকে ইসরায়েল হত্যা করায় পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্তে এই সংঘাত শুরু হয়। হামাস হচ্ছে আরও বড় একটি ইসলামী গোষ্ঠী যারা গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। আজ শ্রীলঙ্কার ভোটদাতারা সেদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। প্রধান প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসা এবং ক্ষমতাসীন উদারপন্থী ইউনাইটেড ন্যাশনাল পার্টির সাজিদ প্রেমদাসা। 70 বছর বয়সী রাজাপাকসা হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসার ছোট ভাই। ওই সাবেক প্রেসিডেন্টের আমলেই 10 বছর আগে তামিল বিচ্ছিন্নতাবাদীরা লড়াইয়ে পরাজিত হয়। গোতাবায়া রাজাপাকসার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি একটি ডেথ স্কোয়াড পরিচালনা করেন, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক এবং অন্যান্যদের হত্যা করা হয়। তিনি অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছেন। এপ্রিল মাসে সেখানে আত্মঘাতী বোমা হামলার পর তিনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিজ্ঞা করেন। ওই ঘটনায় 250-এরও বেশি লোক নিহত হয়। অন্য প্রার্থী 52 বছর বয়সী প্রেমাদাসা হচ্ছেন নিহত সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। তিনিও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির কথা বলছেন, তবে তিনি মেয়েদের রজস্রাবের সময় বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর এই ব্যতিক্রমী প্রতিশ্রুতির কারণে তাঁর নির্বাচনী প্রচার অভিযানে বিপুল সংখ্যক নারীর সমাবেশ ঘটেছে। আগামীকালের আগে নির্বাচনে ফলাফল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ওদিকে বাসে করে আসা শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের মুসলমান ভোটদাতাদের বন্দুক এবং পাথর দিয়ে আক্রমণ করা হয় এবং ভোটের আগেই টায়ার পুড়িয়ে তাদের রাস্তা রোধ করা হয়। নির্বাচন কমিশনের একজন সদস্য এই আক্রমণকে সংখ্যালঘুদের প্রান্তিকরণ বলে অভিহিত করেছেন। কলম্বো কেন্দ্রিক সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্সের একজন মুখপাত্র জানাচ্ছেন যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পেঁয়াজের দাম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মিশর থেকে ঢাকাগামী কার্গো বিমানে এরই মধ্যে পেঁয়াজ তোলা হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শনিবার ঢাকায় 1 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 230 টাকা থেকে 260 টাকায়, গ্রামে গঞ্জিয়ে 300 টাকায় উঠেছে। গত 29 সেপ্টেম্বর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে পেঁয়াজের দাম লাগামহীন হয়ে পড়ে। সরকারিভাবে পেঁয়াজ আমদানির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক শ্রেণীর ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেয়। বৈশ্বিকভাবে পেঁয়াজের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী। এই যখন অবস্থা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি, আগামী কাল পরশুর মধ্যেই এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। আর পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজে আর চিন্তা নাই।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা শুনবেন বিশ্ব সংবাদের পরপরই। ওদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে মিয়ানমারে নিপীড়ন নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC তদন্ত অনুমোদনকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
শুক্রবার দেশটির সরকারি মুখপাত্র জং হতে বলেছেন, মিয়ানমারের ব্যাপারে আইসিসির তদন্ত অনুমোদনকে আন্তর্জাতিক আইন সমর্থন করে না। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি রোহিঙ্গাদের উপরে নিপীড়ন নির্যাতন সহ মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য মিয়ানমারের ব্যাপারে স্বাধীন তদন্তের অনুমোদন দিয়েছে। এদিকে রোহিঙ্গাদের উপরে নৃশংসতার ক্ষেত্রে জবাবদিহিতা এবং মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটিতে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি যৌথভাবে এই প্রস্তাব আনে এবং প্রস্তাবের পক্ষে 140টি দেশ ভোট দেয় এবং ভারত সহ 32টি দেশ ভোটদানে বিরত থাকে। চীন, রাশিয়া সহ 9টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশ এই প্রস্তাব পাশকে স্বাগত জানিয়ে সকল সদস্য রাষ্ট্রকে এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের একটি রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের সবচাইতে দূষিত শহর হচ্ছে দিল্লি, আর সবচাইতে দূষিত প্রথম 10টি শহরের মধ্যে ভারতের 3টি শহর রয়েছে। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গত 9 দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে, যা আগে কখনো দেখা যায়নি। সংস্থার রিপোর্ট বলছে, গত কয়েকদিনে দিল্লিতে বাতাসের গুণমান সূচক 527, দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর, কলকাতায় বাতাসের গুণমান সূচক 161, মুম্বাইয়ে 153। সেই হিসেবে এই দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও দূষণ চিন্তার কারণ হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছুটা কমেছিল দূষণ, কিন্তু এর মধ্যে ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর। দূষণের পরিমাণ সবচেয়ে বেশি হাওড়ার ঘুষুরি, যেখানে আজ সকাল 8টায় AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লেভেল 285, আর কলকাতার ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা বা AQI 162। দেখা যাচ্ছে ক্রমেই যেন গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় অন্য আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি আগামী 2021 সালের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি আগামী 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠনে বড় ধরনের রদবদল করতে যাচ্ছে।
দলীয় সূত্রের খবর, বেশ কয়েকটি পদে পুরনোদের সরিয়ে আনা হচ্ছে নতুনদের। বদল হবে জেলার সভাপতি পদেও। রদবদল নিয়ে একটি সুপারিশ দিল্লিতে ইতিমধ্যেই পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তা এখন মঞ্জুরের অপেক্ষায়। প্রসঙ্গত বলা যেতে পারে, গত 2018 সালের জয়ের পর এখন বিজেপির লক্ষ্য 2021। বিধানসভা ভোটে রাজ্যে 200টি আসন জয়ের লক্ষ্য নিয়েছে পদ্ম শিবির। বিজেপি নেতারা মনে করছেন 180টি আসন পাওয়া অসম্ভব নয়। এহেন পরিস্থিতিতে বিধানসভা ভোটের 1.5 বছর আগে শেষবার সংগঠন ঝালিয়ে নিতে চাইছেন নেতারা, কারণ নতুনদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য সময়ও প্রয়োজন। এমনিতে লোকসভা ভোটের কারণে নিয়ম অনুযায়ী বিজেপির সাংগঠনিক রদবদল হয়নি, তবে চলতি বছরের আগেই সংগঠন গুছিয়ে নিতে চাইছেন দল বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চীনের প্রেসিডেন্ট সরাসরি সতর্কবার্তা উচ্চারণের পর হংকং সরকার সেখানে বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে তাদের অভিযান আরও কড়াভাবে প্রয়োগের বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিং সরকারি সতর্ক করে দিয়ে বলেন যে হংকংয়ে যেন সহিংসতা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে। তবে বিশ্লেষকরা একথাও বলছেন যে দমননীতি বাড়িয়ে তুললে হিতে বিপরীত ফলাফল হতে পারে। এর ফলে হংকংয়ে উত্তেজনা আরও বাড়তে পারে এবং প্রতিবাদকারীরা পিছিয়ে যেতে অস্বীকৃতি জানালে অর্থনীতিতে আরও প্রতিকূল প্রভাব পড়তে পারে। চীনের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা জানিয়েছে, ব্রাজিলে এক শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি বলেন, অব্যাহতভাবে চলে আসা উগ্রবাদী এবং সহিংস অপরাধ হংকংয়ে এক দেশ দু পদ্ধতি এই মূলনীতিকে পদদলিত করেছে। শি বলেন, এখন সহিংসতা বন্ধ করাটাই হচ্ছে অগ্রাধিকারের বিষয়। তিনি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম, হংকংয়ের পুলিশ বাহিনী এবং সহিংস অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সেখানকার বিচার বিভাগের প্রতি পূর্ণ সমর্থন জানান। শুক্রবার বলিভিয়ায় গ্রামীণ অঞ্চলে কোচাম্বাতে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। বিক্ষুব্ধ পাথর নিক্ষেপকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বহু লোককে আটক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বলিভিয়া সরকারি ন্যায়পাল জানান, সাকাবা শহরে শুক্রবার সংঘর্ষে অন্তত 5 জন নিহত ও 30 জনেরও বেশি লোক আহত হয়েছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনী ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে এই সংঘর্ষ সম্পর্কে তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদেই শুনেছেন, বাংলাদেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই বাস্তবতায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই, মিশর থেকে কার্গো বিমানে পেঁয়াজ আনা হচ্ছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
পেঁয়াজ এখনও নিয়ন্ত্রণহীন। শনিবার ঢাকায় 1 কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 230 টাকা থেকে 260 টাকায়, গ্রামে গঞ্জে 300 টাকায় উঠেছে। কোথাও কোথাও পেঁয়াজের দেখা পাচ্ছেন না ক্রেতারা। অথচ এক সপ্তাহ আগে 110 থেকে 115 টাকায় বিক্রি হতো। বাংলাদেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 24 লাখ টন, সেখানে উৎপাদন হয় 23 লাখ টন, নষ্ট হয় 8 থেকে 10 লাখ টন। ঘাটতি মোকাবেলায় ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে 11 লাখ টন আমদানি করা হয়। এবার ভারত নিজেই সংকটে। গত 29 সেপ্টেম্বর হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে পেঁয়াজের দাম লাগামহীন হয়ে পড়ে। সরকারিভাবে পেঁয়াজ আমদানির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক শ্রেণীর ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেয়। বৈশ্বিকভাবেই পেঁয়াজের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী। গত 1 বছরে বিশ্ববাজারে পণ্যটির দাম বেড়েছে গড়ে 11.5%। এই যখন অবস্থা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই, মিশর থেকে ঢাকাগামী কার্গো বিমানে পেঁয়াজ উঠে গেছে।
কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। আগামী কাল পরশুর মধ্যেই এই বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। আর পেঁয়াজ বিমানেও উঠে গেছে, কাজে আর চিন্তা নাই।
সাধারণ মানুষ পেঁয়াজ নিয়ে বিক্ষুব্ধ। অতি দামি পেঁয়াজ এখন বিয়ে শাদীর অনুষ্ঠান ও উপহার হিসেবে স্বীকৃতি পেয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাটবাজার ঘুরে যে চিত্র পাওয়া গেল, তাতে বিদেশ থেকে পেঁয়াজ আসার ঘোষণায় কোনো প্রভাব নেই। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে, তাৎক্ষণিক কোনো ফল আসেনি। বরং কোনো কোনো ক্ষেত্রে পেঁয়াজ উদাও হয়ে গেছে। কাউরন বাজারে একজন ক্রেতা বললেন, পেঁয়াজের অস্বাভাবিক দামে সব হিসেব নিকেশ পাল্টে গেছে।
আজকে 230 টাকা করে কেজি, কয়দিন পরে কত টাকা হয় আল্লাহ জানে। প্রভাব তো অবশ্যই পড়তেছে। বাবার বললাম যে আমার ইনকাম মান্থলি যেটা, আমি একটা চাকরিজীবী সাপোজ, এখন আমার যেটাকে ইনকাম, এখন ওই হিসাবে আমার সব কিছু চলতে হয়, ম্যানেজ করে চলতে হয়। এখন দেখা যায় যে যদি আমি পেঁয়াজই কিনতে হয় এত টাকা করে, বাকি আনুষঙ্গিক তো পরি রয়েছে।
ওদিকে চালের দামেও ঊর্ধ্বগতি। গত 1 সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম, তাই দাম বাড়ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পেঁয়াজের বাজারের সবশেষ অবস্থা জানতে এখন আমরা কথা বলছি দুজন ব্যবসায়ী নেতার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন শ্যামবাজার পেঁয়াজ সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এবং মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ গোলাম মাওলা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, যেমনটা আমরা বলছিলাম, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে। যদি একটু পরিসংখ্যান তুলে ধরি, যে 2019 সালের জুন মাসে পেঁয়াজের দাম ছিল 65 টাকা, জুলাইতে 70 টাকা, আগস্টে 80 টাকা, সেপ্টেম্বরে 100 টাকা, অক্টোবরে 120 টাকা এবং নভেম্বরে 250 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সাধারণভাবে এই হচ্ছে পরিসংখ্যান। হুমায়ুন কবির, আপনার কাছ থেকে জানতে চাই, পেঁয়াজের বাজার এমন ঊর্ধ্বগতি কেন?
পেঁয়াজের বাজার আপনার নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের পেঁয়াজ যতদিন বেশি থাকবে ততদিন কম থাকবে, যতদিন কম থাকবে ততদিন বেশি দাম থাকবে, এই হলো সিস্টেম। আর আমাদের দেশের পেঁয়াজ হলো নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। কৃষকের ঘরে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজ গুলো 70% এর উপরে নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে আমাদের দেশে এই অবস্থা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের হলো ইন্ডিয়া থেকেও কিছু আসে এবং আমাদের দেশে মেকআপ হয়ে যায়, এখন ইন্ডিয়াও বন্ধ রেখেছে, এই হলো সমস্যা।
গোলামাল, আপনার কাছেও একই প্রশ্ন, কেন বাড়ছে পেঁয়াজের দাম প্রতি মাসে?
দেখুন, ধন্যবাদ আপনাকে। চাহিদার তুলনায় যে কোনো জিনিসের সরবরাহ যদি অপ্রতুল থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা দাম বাড়বে। আর প্রধান যেটা কারণ হলো, আমাদের সবচেয়ে আমরা যেটা ইম্পোর্ট ইজিভাবে ইম্পোর্ট করতে পারি সেটা হলো ভারত থেকে। আমরা আমদানি পেঁয়াজ আমদানি 80% নির্ভর হলাম ভারতের উপরে, কিন্তু হঠাৎ যখন বন্ধ করে দিল তখন আমাদের যারা আমদানিকারক আছে তারা তড়িঘড়ি করে বিভিন্ন দেশে এন্ট্রি করা আরম্ভ করলো, যেমন মিশর, চায়না, টার্কিতে। আপনার যখন এই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন মার্কেটে গিয়ে এই পেঁয়াজের দর বেঁধে দিল এবং কিছু সংখ্যক ব্যবসায়ীকে জরিমানা করা আরম্ভ করলো, তখন কিছু আমদানিকারক নিরুৎসাহিত হয়ে পড়েছিল, যে কারণে ইম্পোর্টেড মাল খুব কম আসছে। তবে আগামী এই সপ্তাহের মধ্যে কিছু জাহাজ বাইরে থেকে অলরেডি চলে আসছে, খালাস হবে। আর আমাদের তো আপনার সকলে অবগত যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বললেন যে আমরা কার্গো বিমানে মিশর থেকে বিভিন্ন দেশ থেকে মাল আমরা নিয়ে আসবো এবং অচিরে দু একদিনের মধ্যে আসবে, বাজার স্বাভাবিক হবে ইনশাল্লাহ। এখানে আমাদের যেটা ব্যর্থতা আমি বলবো, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাডভান্স কোনো তথ্য ছিল না। যখন ভারত $600 পেঁয়াজ রেট করে দিল, তখনই আমাদের বাণিজ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে আমাদের সকল বাংলাদেশের বড় বড় আমদানিকারকদের নিয়ে উদার আলোচনা করা উচিত ছিল এবং উৎসাহ দেওয়া উচিত ছিল যে আপনারা যে যেখানে পারেন এই সংকটকে মোকাবিলা করেন। দুই নম্বর হলো আমাদের যারা আমদানিকারক তারাও একটা ফেইকফুল ছিল না যে আমরা বিভিন্ন দেশ থেকে যে ইম্পোর্ট করবো বাল্ক কোয়ান্টিটি, হঠাৎ যদি ভারত তার রপ্তানি নিষিদ্ধাজ্ঞা প্রত্যাহার করে তাহলে তো আমরা লস করবো। ভারতের যে এই যে একটা ডিসিশনটা, এটা একটা জীবন্ত ডিসিশন, কখন ভারত ছাড়বে আমাদের সরকারও জানেন না, আমরা আমদানিকারকরাও জানি না। এই কারণে আর আপনার যে কোনো কমিউনিটি বলেন, যদি চাহিদার তুলনায় তার সরবরাহ কম থাকে তো অটোমেটিকলি এটা বাজার কিছু না কিছুভাবে আপনার বাড়বেই।
জি, আমি একটু আবার হুমায়ুন কবির আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও দাম এতটা বাড়ার যৌক্তিক কোনো কারণ নাই, কারণ বর্তমানে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ পেঁয়াজ দেশে রয়েছে, এমনটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আপনি কি মনে করেন?
আমি মনে করি যে যতটুক দরকার আমাদের বাংলাদেশে ততটুক আমাদের নেই, আমাদের দেশে অনেক শর্ট আছে। এখন আমরা যে পেঁয়াজ খেতে পাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা।
অনেকে 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 এক ধরনের অভিযোগ তোলেন, হুমায়ুন কবির, অনেকে এক ধরনের অভিযোগ তোলেন যে এর মধ্যে এক ধরনের সিন্ডিকেট দায়ী রয়েছে কিনা, কারণ আমরা দেখছি সরকার বাজারে অভিযান চালাচ্ছে, কোথাও দাম লেখা না থাকলে তাদের জরিমানা করছে। আপনি কি কোনো ধরনের সিন্ডিকেটের কারণে এমন হতে পারে এমন কোনো সন্দেহ আপনার মধ্যে রয়েছে?
না, আমি তো এই ধরনের কোনো সময় দেখি নাই, পেঁয়াজ ব্যাপারে কোনো সিন্ডিকেট হয়েছে আমি এরকম আমি শুনি নাই, কোনো সময় শুনি নাই। এটা বাজার নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা নাই।
জি, গোলাম মাওলা, আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই। আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ট্রিজারের তথ্য অনুযায়ী বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি পেঁয়াজের গড় পাইকারি মূল্য 68 সেন্ট, যা বাংলাদেশে মুদ্রায় প্রায় 58 টাকা, অথচ বাংলাদেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 টাকায়। সব মিলিয়ে আপনি কি মনে করেন এর পেছনে কোনো ধরনের সিন্ডিকেট কিছু রয়েছে, নাকি কেবলই পেঁয়াজের স্বল্পতার কারণে এই ঊর্ধ্বগতি?
স্বল্পতার কারণে আমাদের একটা কিছু দুষ্ট ব্যবসায়ীদের, অসৎ ব্যবসায়ীদের কিছু স্বভাব আছে যে আমরা চান্স পেলে কিছুটা বেশি মুনাফা করতে চাই, এটার একটা প্রবণতা আমাদের আছে যে এই চান্স আছে আমি কিছু রুজু করে নিই। আসলে ঘটনাটা সিন্ডিকেট এগুলি কিছুই না। আপনার পেঁয়াজটা হলো পেরিশেবল আইটেমের মধ্যে মোস্ট আইটেম, এটাকে মজুত করে দাম বাড়াতে পারবে না। আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুক্তি ছিল, এর মধ্যে যখন বাজারে বিভিন্ন সংস্থার লোকজন এই আপনার বিভিন্ন জরিমানা এবং রেট বেঁধে দেওয়া, আমি বার্মা থেকে মাল নিয়ে আসলাম আপনার আমার এলসি রেট যে ভ্যালু দেখলেন আপনার 60 টাকা আমার কস্টিং পড়লো, আমি কেন এত দামে বিক্রি করছি? আমার যে 50% মাল পচে আসছে এদিকে তো নজর দিতে হবে, তাই না? আর আমাদের সকল ব্যর্থতা সকল ব্যর্থতা যদি ব্যবসায়ীদের উপরে চাপানো যায়, আর সিন্ডিকেট যদি সরকার মনে করে যে এই ধরনের কেউ সিন্ডিকেট করে আপনার বাজারকে এরকম উত্তাল করেছে, তাহলে আমাদের দেশের পরিচিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
এমন একটি অভিযোগ অনেকে করেন এমন অভিযোগ অনেকে করেন যে হয়তো বা সিন্ডিকেটের কারণে এমনটা হয়ে থাকতে পারে।
আমাদের ব্যর্থতাগুলো স্বীকার করতে হবে। আমি আমার ব্যক্তিগত মতামত যে আপনার যে আমাদের কতটুকু পেঁয়াজের চাহিদা আমাদের দেশে এটার সঠিক পরিসংখ্যান আমাদের নাই। কিছুদিন আগে আপনার বলা হলো যে আমাদের যে 10 লক্ষ টন মাল আমাদের উদ্বৃত্ত আছে, সেই 10 লক্ষ টন মাল উদ্বৃত্ত পেঁয়াজ তো আর আপনার মাটির তলে রাখার জিনিস না, গুদামজাত করার জিনিস না, এটা পেরিফেরাল আইটেম, তাই না? তাহলে মাল গেল কোথায়? তা আমি আপনার আমি বলবো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, আমাদের যে এসেনশিয়াল কমোডিটি গুলি আছে যেমন আমাদের ধান চাল পেঁয়াজ তেল সব কিছুর আপনার অ্যাসেসমেন্ট গুলি একটা পারফেক্ট করা উচিত।
জি, হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে 2-1 দিনের মধ্যেই পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছবে মিশর থেকে, সেটি ক্রেতাদের হাত পর্যন্ত যেতে কি পরিমাণ সময় লাগতে পারে এবং এই পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে কি পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে?
আপনার যদি বাই ইয়ারে আসে তাহলে তো এটা 2-4 দিনের মধ্যে মার্কেটে নেমে যাবে, তাই না?
জি,
এটার জন্য তো এই ক্রেতা খুব সুবিধা পাবে, অবশ্যই কিছুটা সুযোগ সুবিধা পাবে।
কি পরিমাণ সময় লাগতে পারে আপনার ধারণা?
আমাদের দেশে যেই ধরনের পেঁয়াজ এর দরকার আছে সেই ধরনের পেঁয়াজ বাই ইয়ারে আসতেছে না, তাই না?
জি,
এখন আমাদের দেশে যে এখন আমাদের দেশে কম দামে খাবো যে আমরা পার্শ্ববর্তী দেশ যে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াতে আমি এই মাত্র আসলাম, 80 টাকা পেঁয়াজ খাচ্ছে ওরা, তাহলে আমাদের যদি দিত তাহলে তাদেরও 200 টাকা হতো।
আপনার একটা কুইকলি একটা পদক্ষেপ নেওয়া হয়েছে জনগণের স্বার্থে, এটা প্রশংসার দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী। এবং এই মাল আসলে এবং পরেও কিছু মাল আসতেছে মিশর থেকে, হয়তো 2-1 দিনের মধ্যে খালাস হবে, এটা ব্যক্তি মালিকানা আপনি ইম্পোর্ট করা হয়েছে। এই মালগুলি চলে আসলে আপনার 200 টাকার উপরে থাকবে না, 100 থেকে 150 টাকার মধ্যে হয়তো বাজার চলে আসবে।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
ডিস্ট্রিবিউশন করতে গেলে আপনার শুধু ঢাকা দেখলে হবে না, প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনার এই মালগুলি যদি বিতরণ করা হয় তাহলে সারা বাংলাদেশের মানুষ কিছুটা সহ।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ,
থ্যাংক ইউ,
আসসালামু আলাইকুম,
ধন্যবাদ।
রোহিঙ্গা সংকট নিয়ে আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রেজুলিউশন পাশ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট বিষয়ে আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রেজুলিউশন পাশ হয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবাধিকার সংরক্ষণ ও টেকসই পুনর্বাসনে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা জাতিসংঘ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শিরোনামে আনীত এবারের রেজুলিউশনের বিশেষ দিক হল এতে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিভিন্ন উপায়গুলোর উপর আলোকপাত করা হয়েছে এবং মিয়ানমারের কী কী করা উচিত সে বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এইগুলোকে আমরা সব বিল্ডিং ব্লক হিসেবে দেখতে চাই। অর্থাৎ আজকে যে বক্তব্য পেশ করলো অনেকে, সেখানে অনেকে এটা বলেছে
রেজুলেশনটির পক্ষে ভোট দেয় 140টি দেশ, বিপক্ষে পড়ে 9টি ভোট এবং ভোটদানে বিরত থাকে 32টি দেশ। OIC ও EU-র সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও মেক্সিকো সহ 102টি দেশ এই রেজুলেশনটির কো স্পন্সর করে এবং বিপুল ভোটাধিক্যে তা গৃহীত হয়। এ উপলক্ষে জাতিসংঘে দেয়া তার ভাষণে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, এটিকে আমরা শুধু একটি দেশভিত্তিক রেজুলেশন হিসেবে দেখছি না, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি দায়বদ্ধতার দলিল। তৃতীয় কমিটিতে গৃহীত রেজুলেশন আগামী ডিসেম্বর মাসে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভয়েস অফ আমেরিকার এক বিশেষ প্রকল্পে সারা বিশ্বে বাল্যবিবাহের কারণ এবং তা অবসানের জন্য কি ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে তার উপর দৃষ্টি দেওয়া হয়েছে। শুনুন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কথা। রিপোর্ট পড়ে শোনাচ্ছেন সুগুপ্ত নাসরিন কুইন।
বাল্যবিবাহ অবসানের লক্ষ্যে ভারত যে উদাহরণ রেখেছে বিশেষজ্ঞরা তাতে সন্তুষ্ট। ভারত সহ 200টি দেশ ওই চর্চা অবসানের লক্ষ্যে এক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। যদিও বিশ্বে ভারতেই সবচাইতে বেশি নাবালিকা বধূ আছে, সামাজিক আইনগত পদক্ষেপ এবং মেয়েরা যাতে পড়াশুনো চালিয়ে যায় সেই সব কার্যক্রমের কারণে সে দেশে বাল্যবিবাহের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী এক দশক আগের তুলনায় 20-24 বছর বয়সের মেয়ে যাদের 18 বছর হওয়ার আগে বিয়ে হয়েছে তাদের সংখ্যা 47% থেকে 27% নেমে এসেছে। গার্লস নট ব্রাইডস সংগঠনের সাবেক নির্বাহী পরিচালক সুন্দরাম বলেন, নিম্ন হারের ফলে এটাই বোঝা যাচ্ছে যে পরিবর্তন সম্ভব এবং সেটা উৎসাহব্যঞ্জক। ইউনিসেফের সমীক্ষা অনুযায়ী আগামী 2030 সালের মধ্যে জাতিসংঘের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বর্তমানে যে হারে পরিবর্তন হচ্ছে তার চাইতে তা 12 গুণ বেশি হারে হতে হবে। ভয়েস অফ আমেরিকা যে মহিলাদের এবং মেয়েদের সাক্ষাৎকার নিয়েছে তারা আবেগের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে স্কুল, এবং সেটাই হচ্ছে অপরিহার্য একটা অংশ। সুন্দরাম বলেন, যে মেয়েরা স্কুলে যায় বিশেষ করে মাধ্যমিক পর্যায় পর্যন্ত, তারা শুধু আরও বড় হয়ে বিয়ে করে না, তারা নিজেদের জীবন গড়ার জন্য এবং নিয়ন্ত্রণ নেয়ার জন্য তাদের যে সক্ষমতা, দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির প্রয়োজন তার একটা সুযোগ পায়। তিনি বলেন, এটা সুস্পষ্ট যে বাল্যবিবাহ এবং শিক্ষার মধ্যে একটা আবর্তনশীল সম্পর্ক আছে। বিশ্বব্যাংকের মতে একটি মেয়ের 18 বছরের আগে বিয়ে করার সম্ভাবনা কমে যাবে যদি সেই মেয়েটি মাধ্যমিক স্কুলে পড়ে। মেয়েটি যে কয় বছর পড়বে সে কয় বছর প্রতি বছর অন্তর অন্তত 5% করে ওই সম্ভাবনা হ্রাস পাবে। কিন্তু প্রতিটি দেশে মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বাবা মা প্রায় দেখা যায় যাদের নিজেদের শিক্ষার অভাব আছে তাদের জন্য বহু প্রজন্মের সামাজিক প্রথা ভাঙা কঠিন হয়ে পড়ে, যদিও তারা শিক্ষার মূল্য বুঝতে পারেন। বাংলাদেশে ঢাকায় একটি পাড়ায় টিনের তৈরি বাড়িতে থাকে মাহি। ওর বয়স যখন 11, মাহির বাবা মা ওকে বলেন যে ওর বিয়ে ঠিক হয়েছে। মাহি কখনো ওই লোককে দেখেনি। ও স্কুলে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছে, কিন্তু ওর মা, বোন এবং দুলাভাই তা হতে দেয়নি। মাহি বলল, ওরা আমাকে বলেছেন আমরা গরিব মানুষ, শিক্ষা আমাদের কোনো কাজে আসবে না, তুমি কোনো ভালো চাকরিও পাবে না, তুমি বিয়ে করো এবং সংসার করো। মাহি বলল, স্বামী ব্যবসা শুরু করবে, তার জন্য ঋণ সংগ্রহ করতে ও সাহায্য করে, কিন্তু তারপরেই ওর স্বামী ওকে ছেড়ে চলে যায়। মাহি কাজ খোঁজে, পোশাক তৈরির কারখানায়, ঘরের কাজ, কোনো কাজ ও পায়নি। ও বলল, আমি যদি শিক্ষিত হতাম এবং কাজ করতে জানতাম তাহলে আমি এই পরিস্থিতির সম্মুখীন হতাম না। ওদিকে আফগানিস্তানে সোমাইয়ার ক্ষেত্রে পরিণতি হয় একটু ভিন্ন। ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি প্রথম সাক্ষাৎকার নেয়ার 5 বছর পর তার কাছে ফিরে যায় হেরাতে। দেখা গেল রোদ ঝলমলে বসার ঘরে সোমাইয়া ওর মার সঙ্গে বসে কাপড় সেলাই করছে। ওর বাবা সেখানে নেই। ওকে নির্যাতন করার জন্য এবং ওকে বিয়ে করতে বাধ্য করার জন্য ওর বাবার 2 বছর জেল হয়েছে। একটি বেসরকারি সংগঠন মেডিকা আফগানিস্তানের সহায়তায় ফেব্রুয়ারি মাসে সোমাইয়ার বিবাহ বিচ্ছেদ হয়। ওই সংগঠনটি মহিলাদের আইনি অধিকার নিয়ে কাজ করে এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। এক শিক্ষকের সহায়তায় সোমাইয়া কোরআন শরীফ পড়তে শেখে। একদিন ও নিজে শিক্ষক হবার কথা চিন্তা করছে। ও বলল, এখনকার মতো আমি আমার মার সঙ্গে কাপড় সেলাই করি, আমার ভাই একটি কারখানায় কাজ করে, আমরাই উপার্জন করছি, আমার জীবন এখন অনেক ভালো।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে ভেনেজুয়েলাই ছিল অন্যতম সমৃদ্ধশালী এক দেশ। তবে আজ নিকোলাস মাদুরোর অবৈধ এবং দুর্নীতিবাজ সরকারের অব্যবস্থাপনাকে সাধুবাদ জানাতে হয়, কারণ দুর্ভাগ্যজনকভাবে ভেনেজুয়েলার জনগণ আজ চরম খাদ্য ঘাটতি, ঔষধ এবং চাকুরির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। ফলশ্রুতিতে সমৃদ্ধশালী দেশটির জনগণ আজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিগত তিন বছরে ভেনেজুয়েলার 3 কোটি জনগোষ্ঠীর 40,50,000 জনগণ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, যার অর্থ এই দাঁড়ায় যে বাদবাকি প্রায় 2.5 কোটি জনগণকে নিদারুণ কষ্ট স্বীকার করে সেখানে বাঁচতে হবে। জনগণের দুর্দশা মোচনে যুক্তরাষ্ট্র সরকার সমগ্র দেশটিতে মানবিক এবং উন্নয়নমুখী কর্মসূচি বাবদ $65 কোটি সহায়তা প্রদান করেছে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে ত্রাণ তৎপরতা বাবদ প্রায় $5,60,00,000 এবং ভেনেজুয়েলার অভ্যন্তরে উন্নয়ন সহায়তা বাবদ $12,80,00,000। তবে ভেনেজুয়েলায় মানবিক সহায়তা প্রদান স্বল্পকালীন এক সমাধান হতে পারে শুধুমাত্র, দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে তাই প্রয়োজন নতুন নতুন চিন্তাধারার। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID এবং ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক বা IDB, বেটার টুগেদার বা জুনতোস এস মেজর নামের এক উদ্যোগ চালু করে। USAID ও IDB জনগোষ্ঠীর উন্নয়ন, তাদের অর্থ সহায়তা এবং উদ্ভাবনমূলক কর্মকাণ্ডের জন্য $13,50,00,000 প্রদান করবে, যে অর্থ সাহায্য শুধুমাত্র ভেনেজুয়েলার অভ্যন্তরে জনগণের জন্যই নয়, যেসব জনগণ বাস্তুচ্যুত হয়ে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আশ্রয় নিয়েছেন বা যারা তাদের আশ্রয় দিয়েছেন তাদের নিমিত্ত দেয়া হবে। বেটার টুগেদার উদ্যোগ গ্র্যান্টস, লোন এবং ইকুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে যে কেউ জনগণের কল্যাণে সম্ভাবনাময় মানবিক প্রকল্পের প্রস্তাব দেবেন তার প্রতি আর্থিক সহায়তা প্রদান করবে। USAID ও IDB এছাড়াও কারিগরি সহায়তা, নেটওয়ার্কসের সুযোগ সুবিধা এবং মানবিক সহায়তাকারী উদ্যোক্তাদের প্রচার অভিযানে সহায়তা করবে। USAID ও IDB বিশেষ করে ভেনেজুয়েলার অভ্যন্তরে প্রকল্পগুলিকে সহায়তা দিয়ে ভেনেজুয়েলার জনগণকে সাহায্য করবে। আর্জেন্টিনা, ব্রাজিল, চিলে, কলম্বিয়া, ইকুয়াডোর, গায়ানা, পানামা, পেরু, ত্রিনিদাদ এবং টোবাগোর মতো আশ্রয়দাতা দেশগুলোর সম্প্রদায়কেও সহায়তা প্রদান করা হবে। বেটার টুগেদার উদ্যোগের লক্ষ্য হচ্ছে অভিজ্ঞতা ও নেটওয়ার্কসের ক্ষমতায়ন, বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সম্পর্কের প্রসার, জীবিকা নির্বাহ, প্রাত্যহিক জীবনে দ্রব্যাদি লাভে উন্নয়ন এবং পরিষেবা যেমন শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সুযোগ সুবিধার উন্নয়ন ঘটানো। এছাড়াও USAID ও IDB অর্থ হস্তান্তর এবং অন্যান্য সুবিধা প্রদানকারী প্রকল্পে সহায়তা প্রদান করবে। প্রকল্পের অর্থায়ন, উদ্ভাবন এবং প্রাথমিক চিন্তাধারা ও পরীক্ষা বাবদ $25,000 থেকে শুরু করে বাণিজ্যিক ভিত্তিক করতে বা সরকারি খাতের অংশীদারিত্ব পেতে $10,50,000 পর্যন্ত লেগে যেতে পারে। প্রকল্প সম্পর্কিত কোনো ধ্যান ধারণা বা বেটার টুগেদার চ্যালেঞ্জে অংশীদার হতে www.juntosesmajorve.org সাইটটি দেখুন।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রোতা বন্ধুরা, আজকের চিঠিপত্রের অনুষ্ঠানটি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের সঙ্গে 4টি হাইব্রিড লাইনে 4 জন শ্রোতাবন্ধু আছেন, তাদের কথাই আজকে শুনব, কারণ খুব সম্প্রতি এরা একটি নতুন VOA ফ্যান ক্লাব প্রতিষ্ঠা করেছেন। আরও অনেক সদস্য আছেন, কিন্তু আমরা আজকে 4 জন সদস্যের সঙ্গে কথা বলবো। রয়েছেন প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ, রয়েছেন অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার রুনা, সভাপতি বগুড়া ফ্যান ক্লাব, প্রভাষক মহরম আলী, বগুড়া ফ্যান ক্লাবের উপদেষ্টা, এবং আরও একজন উপদেষ্টা রয়েছেন প্রতীক ওমর। আপনাদের সবাইকে আমি আসরে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ জি, আপনাকেও ধন্যবাদ, সবাইকে, সব শ্রোতা বন্ধুদেরকে আমাদেরও শুভেচ্ছা বগুড়া ফ্যান ক্লাবের পক্ষ থেকে।
আপনারা তো খুব সবেই বগুড়া ফ্যান ক্লাব তৈরি করেছেন, এই ফ্যান ক্লাব সম্পর্কে জানতে চাই যে আপনারা কি ভেবে কিভাবে তৈরি করলেন, আপনাদের কতজন সদস্য আছে, আপনারা কি চিন্তা ভাবনা করছেন এই ভিওএ রেডিও ফ্যান ক্লাব নিয়ে। আব্দুল মান্নান আকন্দ, আপনি যদি শুরু করেন।
জি জি আপা, ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু ভয়েস অফ আমেরিকা অনেক পুরাতন বার্তা সংস্থা, আমরা যেটা জানি এই ফ্যান ক্লাবের উপদেষ্টা হয়ে আমি নিজেকে গর্ববোধ করি, এবং এই ফ্যান ক্লাবের মাধ্যমে আমরা সম্প্রতি একটা ক্রিকেট টুর্নামেন্ট করলাম ভয়েস অফ আমেরিকার, সেখানে প্রচুর দর্শক ছিল। সবচেয়ে যেটা আমাকে অভিভূত করেছে, সেখানে তরুণ কিছু দর্শক, তরুণ তরুণ খেলোয়াড় খেলেছে, এবং একেবারেই তরুণ, যারা যাদের বয়স প্রায় 8 বা 9, এরকম অনেক ছেলেকে আমরা দর্শক হিসেবে আনতে পেরেছিলাম।
বাহ, চমৎকার। এই যে তরুণরা এসেছে, কিশোররা এসেছে, পরবর্তীতে এরা রেডিও শুনছে কিনা, ভিওএ শুনছে কিনা, সেটা কি আপনারা ফলো করছেন, সেটা কি আপনারা খোঁজ নিয়েছেন?
এই কর্মকাণ্ড আমরা নতুন শুরু করলাম, আমরা অবশ্যই এরপর চেষ্টা করব যে এই রেডিও গুলি আমরা মানুষকে শুনাইয়া আবার সেই পুরোনো দিনে আমরা ফিরে যেতে চাই। আসলে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে, আমরা অবশ্যই আমাদের বগুড়ায় এই ভয়েস অফ আমেরিকার সমস্ত প্রোগ্রাম, সমস্ত নিউজ শোনার জন্য আমরা লক্ষ লক্ষ দর্শক ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব আপা, এবং আমরা আগামীতে এই ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব হয়ে আমরা চিন্তা করেছি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রামে যে পুরাতন প্রাচীনকাল যে গাছটি ছিল যার নাম নিম গাছ, যে গাছের বাতাসে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়, সেগুলি আমরা গ্রামে গ্রামে চেষ্টা করব যে প্রতিটা গ্রামে যেন আমাদের এই ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের মাধ্যমে একটি দুটি বা তিনটি করে বা পাঁচটি করে আমরা নিম গাছ লাগাবো, এবং সামনে যে শীত মৌসুম আসছে আমাদের দেশে, সেখানে দরিদ্র সীমার নিচে যে মানুষগুলি থাকে তাদেরকে আমরা কিছু গরম কাপড় উপহার দেবো, পাশাপাশি সামাজিক যত ভালো কাজ আছে আমরা প্রতিটা কাজে অংশগ্রহণ করতে চাই এই ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের মাধ্যমে। এই কারণে যে এখানে সুস্থতা অনেক, আমরা আমাদের এই এই কার্যক্রমের মাঝা দেখে যদি অনেকে উদ্বুদ্ধ হয়, অনেকে শুনে দিচ্ছে তার জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী একটু কাজও করে, তবে তো আমাদের পৃথিবীর যেটা যে পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি যে বলেছেন মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থাকতে হবে।
চমৎকার এই পদক্ষেপ। টু জেনে নিতে চাই প্রতীক ওমর, আপনি এই ক্লাব প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রচুর কাজ করেছেন, এবং কবে এই ফ্যান ক্লাব তৈরি করেছেন?
আচ্ছা, আমি মূলত যখন এক সময় যখন ছোট ছিলাম, বাবা রেডিও শুনতো, এবং বিশেষ করে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, বাহিরের যে সংবাদ মাধ্যমগুলো ছিল রেডিও, সেগুলো বেশ শুনতো তারা। সেই শোনার জায়গাগুলো থেকে আমরা ছোট তখন আমরা শুনতাম ভয়েস অফ আমেরিকার খবরটা আমরা শুনতাম, কারণ বাংলাদেশের মানুষ বস্তুনিষ্ঠতার দিক থেকে আপনার ভয়েস অফ আমেরিকার সংবাদকে খুবই মূল্যায়ন করে এবং গ্রহণযোগ্য হিসেবে তারা বিবেচিত করে। সেক্ষেত্রে আমি যখন এখানে ভাগ্যক্রমে হোক যেভাবে হোক আমি সংবাদদাতা হিসেবে যখন এখানে কাজ করার সুযোগ পেলাম, তখন আমি অনেক প্রবীণ মানুষের সঙ্গে কথা বলেছি যারা রেডিওতে ভয়েস অফ আমেরিকা শুনতো, যেমনটা আব্দুল মান্নান আকন্দ উনি বললেন যে এইটা একটা পুরাতন মাধ্যম। আমি যখন তাদের সঙ্গে কথা বলেছি তারা রেডিওতে শুনতে পান না, নতুন আমরা যে ভয়েস অফ আমেরিকা এখন ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে শোনা যায়, এই মেসেজটা অনেকের কাছে, বিশেষ করে পুরাতন যে মানুষগুলো আছে, যে শ্রোতারা আছে, তারা জানেন না। আমার মূলত উদ্দেশ্যটা ছিল যে ভয়েস অফ আমেরিকার এই শ্রোতাদের নিয়ে একটা ক্লাব করে এই ভয়েস অফ আমেরিকা যে আবার নতুন করে ইন্টারনেটের বদৌলতে মোবাইল ফোনে খুব সহজেই শোনা যাচ্ছে, এই প্রচারটা সবার কাছে পৌঁছে দেয়া, এই সংঘবদ্ধ ভাবে যে শ্রোতাগুলো আমরা নিয়মিত শুনি তাদের একত্রিত করে সবাই মিলে এই ভয়েস অফ আমেরিকার এই মেসেজটা সব পুরাতন এবং নতুন শ্রোতাদের মাঝে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্যকে মাথায় রেখেই মূলত ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বগুড়ার কমিটিটা গঠন করা। আর পাশাপাশি আমরা যে সামাজিক যে দায়বদ্ধতা আমাদের সবার আছে, এই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যে সামাজিক কার্যক্রমগুলো প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে ছোট ছোট করে হলেও করে, আমার ইচ্ছা যে সবাইকে নিয়ে সবার এই ছোট ছোট উদ্যোগগুলো একত্রিত করে আমরা বড় পরিসরে সামাজিক যে কার্যক্রমগুলো এই ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের মাধ্যমে যেন আমরা করতে পারি, এটাও আমার একটা লক্ষ্য ছিল।
চমৎকার। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ফ্যান ক্লাবে রয়েছেন অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার রুনা। ফেরদৌসি আক্তার রুনা, আপনি কবে থেকে ভিওএ শুনছেন এবং এই যে ফ্যান ক্লাবের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, আপনার কেমন লাগছে?
ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের বগুড়া ফ্যান ক্লাব কর্তৃপক্ষ থেকে আমাকে যে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন আপনাদের দিক নির্দেশনায় ভালোভাবে আপনাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি, এই আশীর্বাদ আমি চাই।
আমরা সবাই চাই আপনারা এগিয়ে যান। আপনি এই ফ্যান ক্লাবে সভাপতির পদে আছেন, আপনাদের মহিলার সংখ্যা কতজন?
আচ্ছা, আমি যখন একেবারে শিশু এবং কিশোরকাল তখন থেকে দেখতাম, আমার বাবা আমার দাদু ওনারা শুনতেন এই ভয়েস অফ আমেরিকার এই সংবাদ, শুনতেন তখন থেকে আমরা এটা শুনতাম এবং এই সংবাদটাকে খুব মূল্যায়ন করতাম আমরা, এবং সবারই একটা আগ্রহ থাকতো কখন এই সংবাদটা হবে, সবাই উৎসুক হয়ে থাকতো শোনার জন্য। তারপর আমাদের এই বগুড়া ফ্যান ক্লাব করার মূলত লক্ষ্যটা হচ্ছে আমাদের অসহায় দুস্থ এবং পরিবেশ দূষণ মুক্ত করা, এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের সমাজে যে পিতৃদিন হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, আমাদের তরুণ সমাজরা যে বিভিন্নভাবে বিপদে যাচ্ছে, এদের বিপদ থেকে অগ্রগামী করার জন্য, উন্নয়নশীল করার জন্য, উন্নত করার জন্য আমরা তাদেরকে নিয়ে খেলাধুলা, কৌতুক এবং বিভিন্ন রকমের আমরা কমেডি করে এবং আমরা বিভিন্ন নাটক করে বিভিন্ন ফাংশনের আনন্দের মাধ্যমে এনজয় করে আমরা সামাজিক কার্যক্রম করতে চাই। আমাদের এই বগুড়া ফ্যান ক্লাবে মহিলা আছে, মহিলা সদস্য এখন প্রায় 4-5 জন আছে, ইনশাল্লাহ সামনের দিকে আরো বেড়ে যাবে এবং অনেকে আগ্রহী হচ্ছে এখানে আসার জন্য। আমাদের তরুণ সমাজকে যেন আমরা করাতে মুক্ত করতে পারি, আমার সমাজকে যেন আমরা দূষণ মুক্ত করি, এই চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের দিক নির্দেশনা মতো হবে এবং আমরা চেষ্টা করবো যেটা যেন এটা বাস্তবায়ন করা যায়।
আরো মহিলারা এগিয়ে আসুক, কিশোর কিশোরীরা এগিয়ে আসুক ভিওএ ফ্যান ক্লাব করার জন্য, সেটাই আমাদের আশা। তো প্রভাষক মহরম আলী আছেন, ফেরদৌসি আক্তার রুনা এবং আব্দুল মান্নান আকন, প্রতীক ওমর, এরা সবাই যে বলছিলেন যে সামাজিক কার্যক্রমের কথা, এবং সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য জনবলের পাশাপাশি অর্থবলও প্রয়োজন হয়। তো আপনাদের কার্যক্রম পরিচালনার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন যাতে করে আমাদের অন্যান্য ফ্যান ক্লাবগুলো আছে তারাও যে পদক্ষেপ আপনারা নিচ্ছেন তা থেকে উপকৃত হবেন এবং জানতে পারবেন যে কিভাবে সামাজিক কার্যক্রমগুলি পরিচালনা করতে পারেন তারা?
ধন্যবাদ তাহেরা আপু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে চাচ্ছি এবং অলরেডি করছি, আজকেই বগুড়া রেল স্টেশনের শিশুদের জন্য আমরা দুপুরে একটা খাবারের আয়োজন করেছিলাম, তাদের জন্য ভালো খাবারের আয়োজন করেছিলাম বগুড়া পৌর পার্কে। আর পাশাপাশি তরুণ সমাজকে নিয়ে তাদেরকে এগিয়ে দিয়ে এই মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই, পাশাপাশি বাল্যবিবাহ সমাজ গঠন করতে চাই। সেই সাথে আপনি নাগন্দ ভাই বলেছেন যে বৃক্ষরোপণের কথা, প্রতীক ওমর ভাইয়ের সঙ্গে সেদিন আমি আলাপ করেছি, সেখানে বলেছি যে আমার এলাকায়, আমি বগুড়া সদরের 1 নম্বর ফাপড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি বেশ কিছু বৃক্ষরোপণ করেছি এবং সামাজিকভাবে যে পাখি আছে এই পাখিদের শিকার নিষিদ্ধ ঘোষণা করেছি ইতিমধ্যে, এবং প্রত্যেকটা গাছে গাছে আমি হাড়ি লাগিয়েছি যে পাখিদের বসবাসের জন্য, সেখানে ইতিমধ্যে পাখিরা সেই হাড়িতে বাচ্চা দিয়েছে এবং একটা সুন্দর পরিবেশ আছে, এবং আমাদের ইউনিয়নে প্রত্যেক বছরেই অতিথি পাখি আসে এবং অনেকদিন যাবত এখানে থাকে এবং চলে যায়। তো এরকম ভাবে আমি প্রতীক ওমর ভাইকে বলেছি যে যে হাড়ি স্থাপনের কাজ এবং বৃক্ষরোপণের কাজ আরো ব্যাপক ভাবে করবো আমরা, আর ইতিমধ্যে আমরা এগুলো কাজগুলো করে যাচ্ছি। সেই সাথে শীতের সময় আমরা শীত বস্ত্র দেব, তারপরে এই যে বিভিন্ন উৎসবে যেমন ঈদের উৎসব আছে, ঈদ সামগ্রী আমরা বিতরণ করব। আর এগুলো ফান্ডিং গুলো যেভাবে আমরা করি, যে আমরা ফ্যান ক্লাবের যারা বন্ধু বান্ধব আছি বা আরো আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছে, তাদের প্রদত্ত অর্থ দিয়েই আমরা এগুলো ব্যবস্থা করে থাকি। ধন্যবাদ আপু।
ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমি জানতে চাচ্ছি যে এই ফ্যান ক্লাবকে আপনারা কোথায় নিয়ে যেতে চান, কিভাবে দেখতে চান?
ফ্যান ক্লাবকে আমরা দেখতে চাই যে যে গান আছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা মানুষের জন্য, মানুষ যে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে, সেই সর্বোচ্চ চূড়ায় মানুষ মানব সেবা সবচেয়ে বড় ধর্ম, সেই সর্বোচ্চ চূড়ায় আমরা যেতে চাই।
আমরা প্রতিটা মানুষের দৌড়া ফ্যান ক্লাব করছি, আমরা প্রতিটা মানুষের মনে মনে আমরা জায়গা করে নিতে চাই এবং সবার মাঝে বিশ্বাস স্থাপন করাতে চাই যে হ্যাঁ, বগুড়া ফ্যান ক্লাব ভয়েস অফ আমি যা করছি, আমি যে করছি এটা মানুষের জন্য কিছু করছে, অসহায়ের জন্য, পরিবেশের জন্য কিছু করছে। ধন্যবাদ।
আমি একটু বলতে
বলুন,
আসলে আমরা ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের সদস্য বা উপদেষ্টা যেই যাই হয়ে না কেন, আমরা আসলে নিজেকে গর্ববোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের আমরা একজন মানুষ, যে আপনাদের সঙ্গে আমরা কানেকটিভিটি আছে, জড়িত, এটাও আমাদের একটা গর্বের বিষয়। এই গর্বের থেকেই আমাদের জীবনের যেগুলি মানে যে কাজগুলি আমাদের না করলেও না, ধরেন আমি ধূমপান করতাম, আমি করলাম না, আমি একটু বেশি খাতাম সেটা খেলাম না, আমি চারি গেলাম গেলাম না, সেখান থেকে যে অর্থ যে বাঁচবে, এই অর্থ দিয়েই তো অনেক কাজ করা যায়। আর এই ভয়েস অফ আমেরিকার প্রতি আমার যে দুর্বলতা, সেটা হচ্ছে 90 দশকে, মানে 88, 87, 90 দশকে আমি নিজেই, আমি তখন একটি দোকানে সার্ভিস করতাম, ওখান থেকে যখন সময়টা হতো খবরে, ভয়েস অফ আমেরিকার খবর শোনার জন্য আপনি আমাদের দেশে প্রায় একটা মুদির দোকানে, যে দোকানে পান বিড়ি সিগারেট বিক্রি হয়, সেই দোকানে রেডিওটা বাজত এবং রাস্তাটা জ্যাম হয়ে যেত ভয়েস অফ আমেরিকার জন্য, যার দর্শকের মধ্যে আমি একজন। এই যে আবার ওই যে মিউজিকটা ভয়েস অফ আমেরিকার যে খবরের আগে যে ড্যাং ড্যাং করে একটা শব্দ, আবার আমার কানে এখনো বাজে, আমি ওই খবরটাই চাই, ওই শব্দটা শুনতে চাই। এখন এই যে যেটা হয় টিভিতে আমার ভালো লাগে না, আমি ওটা আমার এখনো আমার কাছে প্রিয় আপা। আসলে আমি ভয়েস অফ আমেরিকা মনে প্রাণে ভালোবাসি, এই কারণেই সংগঠনের সঙ্গে যুক্ত হতে আমি নিজেকে গর্ববোধ মনে করছি।
নিশ্চয়ই আপনারা যেমন ভিওএ কে ভালোবাসেন, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগকে ভালোবাসেন, আমরাও আমাদের সকল শ্রোতাদের জন্য আমাদের এই যে রেডিওর অনুষ্ঠান, এই ফেসবুক লাইভ যে আমরা করছি, আমরা টেলিভিশনে আছি, সবকিছুই আপনাদের জন্য। আমরাও চাই আপনাদের জন্য আমরা নতুন নতুন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং তথ্যবহুল খবর প্রচারের জন্য। তো আজকে আর বিশেষ সময় নেই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আব্দুল মান্নান আকন্দ, ফেরদৌসি আক্তার রুনা, প্রভাষক মহরম আলী এবং প্রতীক ওমর, আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। আপনিও ভালো থাকবেন।
ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিতালির আসর আজ এ পর্যন্তই।
ক্যালিফোর্নিয়ায় বাঙালিদের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রিয়মুখ সঙ্গীতশিল্পী আবিদ হোসেন। গত 15 বছর ধরে তিনি বৈশাখী মেলাসহ নানা অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত। ক্যালিফোর্নিয়া প্রতিনিধি ডক্টর আবু নাসের রাজীব তার সঙ্গে কথা বলছেন।
আবিদ হোসেন, আপনি ক্যালিফোর্নিয়া রাজধানী স্যাক্রামেন্টোতে থাকেন, এখানকার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি পরিচিত মুখ, বলা যেতে পারে খুব প্রিয় একটা মুখ। প্রথমে জানতে চাইব যে আপনি কতদিন থেকে গান করছেন এবং গানের শুরু কিভাবে হলো?
আমার আসলে প্রথমে হাতে খড়ি আমার মার কাছে, উনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তো আমরা অনেক ছোট শুনেছি মা লোকাল কলকাতা রেডিওতে গান গেয়েছেন, তো ওনার কাছ থেকে আমাদের শুরু। এবং আমরা 3 ভাই 2 বোন আমরা প্রত্যেকে গান করি।
আপনি কি ঢাকায় বেড়ে উঠেছেন?
জি, আমার ঢাকাতে বেড়ে ওঠা, 6 পর্যন্ত ঢাকায় বেড়ে ওঠা, তারপরে 7 থেকে আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে চলে যাই, তা বাকিটা চিটাগং, তারপর আবার ইউনিভার্সিটি লাইফ ঢাকায়।
আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন আমি যতদূর জানি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন।
জি,
আপনি কি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও গান করতেন?
হ্যাঁ, সময় পেলেই করতাম। আমি আসলে ওখানকার ইকোনমিক্স অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি ছিলাম। ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রাম হলে আমরা সবসময় ইনভলভ থাকতাম।
আপনি মূলত কী ধরনের গান করেন?
আমি আধুনিক গান করি, রবীন্দ্রসঙ্গীত করি, গাজল করি, তবে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার শুরু প্রথমে।
যেহেতু রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার গানের জীবন শুরু, আমাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান।
আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে।
আপনি যুক্তরাষ্ট্রে অনেক দিন আছেন, কত সালে এখানে এসেছেন?
আমি আসলে 1994 প্রথম লস অ্যাঞ্জেলসে আসি।
এখানে কে কে আছে আপনার?
স্যাক্রামেন্টোতে আমি, আমার ওয়াইফ আর আমার দুটো ছেলে। আমার বড় ছেলেটা CIS এ পড়ছে, কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে, আর ছোটটা ও ডাক্তারি পড়ে।
আপনি তো গান মূলত শখের বশে করেন, কিন্তু আপনার মূল পেশা আপনি একজন রিয়েলটার।
জি,
এবং আপনি সে পেশাতেও অনেক সফল।
জি,
নিশ্চয়ই আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মাঝেও আপনি গানের জন্য সময় কিভাবে বের করেন?
আসলে আমি গানটা নাম্বার ওয়ান, এটা আমার প্যাশন। আমি ছোটবেলা থেকে গাই, আমার মা গেতেন, আমাদের পুরো ফ্যামিলি সবাই গান করে, আমি গান গাওয়া পছন্দ করি। আরও যেটা আমার মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাসায় গানের চর্চা, বাঙালি গান এগুলো থাকা খুবই জরুরি, কারণ আমাদের ছেলেরা ওইটা দেখে শেখে। এবং আশ্চর্যজনকভাবে ওরা প্রি স্কুলে আমেরিকায় পড়েছে, তো ওই হিসেবে ওরা কমপ্লিটলি ভালো বাংলা শুদ্ধ এবং ভালোভাবে বলতে পারে।
আপনি যে বাংলা গান করছেন এবং এই বাংলা গানের মাধ্যমে বাংলাদেশি দ্বিতীয় প্রজন্মের মাঝে একটা বড় ইম্প্যাক্ট আপনি রাখছেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনার গলাতে আরেকটি গান শুনতে চাই।
শিওর, ওই দিকে একটু ট্রাই করি। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল।
আপনি একটু আগেই বলছিলেন যে আপনি বাংলা গান করেন মূলত বাঙালি সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরার জন্য, এবং এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এখানকার দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি এবং বাঙালি ছেলেমেয়েদেরকে উৎসাহিত করা। আপনার এই গান আমাদের দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েরা কীভাবে নিচ্ছে?
ওরা খুব ভালোভাবেই নিচ্ছে। আমার দুই ছেলে, ওরা গান খুব পছন্দ করে, স্পেশালি আমার ছোট ছেলে যে ডাক্তারি পড়ে, ও গিটার শিখেছে, আসলে হয়তো আমাকে দেখেই শিখেছে, এবং আমি এটাই এক্স্যাক্টলি চাচ্ছিলাম। কারণ আমি, ওরা যখন ছোট তখন থেকে আমি বাংলা শেখানোর ব্যাপারে খুবই আগ্রহী, কারণ আমরা আমাদের যে রুট সেটাকে যেন কখনো না ভুলি যেখানেই থাকি না কেন।
আপনি গত বেশ কয়েক বছর ধরে, গত 15 বছর ধরে স্যাক্রামেন্টো এলাকাতে একটা বৈশাখী মেলার সাথে জড়িত আছেন।
জি জি,
বৈশাখী মেলা সম্পর্কে আমাদের বলবেন।
15 বছর ধরে করছি সাকসেসফুলি বৈশাখী মেলা, প্রথম থেকেই খুব যত্ন করে এটা করি, এবারও করব ইনশাল্লাহ এপ্রিলে হয় ওটা। তো ওখানে বিভিন্ন রকম স্টল থাকে, শাড়ি, খাওয়া দাওয়া, বই মেলা, এভরিথিং বাংলা নির্ভর সব কিছু হয়, এবং আমরা বেশ ভালোভাবে এটা করে আসছি, এবং আমারও এটা করার ইচ্ছা ভবিষ্যতে চালিয়ে যাওয়া।
এবং আপনার নিজের গান নিয়ে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি?
আমার আসলে, আমি তো শখের বসে গান করি, যখন ভাল লাগে তখন করি, আনন্দের জন্যই করা, আর এগেইন বাংলা সংস্কৃতিকে প্রমোট করা। তো আমি গান এরকম করে যাব, সুরের মাধ্যমে এটা করে যেতে চাই এবং আমি যতদিন বেঁচে থাকি আমি গান গাইতে চেষ্টা করব।
আপনার কোনো অ্যালবাম রয়েছে গানের?
আমার অ্যালবাম নেই, আসলে সময় হয়ে ওঠেনি, তো আমার করার ইচ্ছা, আমি এই উইন্টারে বাংলাদেশে যাওয়ার আমার পরিকল্পনা আছে।
আমাদের সময় কম থাকার কারণে শেষ করতে হচ্ছে, তবে শেষ করার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই।
আমি বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধ এবং নামকরা ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনার একটা গান চেষ্টা করব বলতে পারি, ওনার গান গাওয়া খুবই কঠিন, তা আমি এটা দিয়েই শেষ করছি। আজি বৃষ্টির কান্না শুনে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ নিয়ে ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ নিয়ে ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তহিদুল ইসলাম। ইসরায়েল বলছে যে আজ তার গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, যদিও বৃহস্পতিবার সেখানে অস্ত্রবিরতি শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের কথায় গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি অঞ্চলের দিকে দুটি রকেট নিক্ষেপ করার পর তারা রাতের বেলায় এই বিমান আক্রমণ চালায়। ইসরায়েল আরও বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্ররোধক ব্যবস্থা রকেটগুলোকে মাঝপথে বাধা দেয়। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হবার পর এই অস্ত্রবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। দুদিনের ওই সংঘাতে 34 জন ফিলিস্তিনি প্রাণ হারায়, ইসরায়েলিদের মধ্যে কেউ নিহত হয়নি। আজ শ্রীলঙ্কার ভোটদাতারা সেদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। প্রধান প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসা এবং ক্ষমতাসীন উদারপন্থী ইউনাইটেড ন্যাশনাল পার্টির সাজিদ প্রেমাদাসা। আগামীকালের আগে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। ওদিকে বাসে করে আসা শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের মুসলমান ভোটদাতাদের বন্দুক এবং পাথর দিয়ে আক্রমণ করা হয় এবং ভোটের আগেই টায়ার পুড়িয়ে তাদের রাস্তা রোধ করা হয়। নির্বাচন কমিশনের একজন সদস্য এই আক্রমণকে সংখ্যালঘুদের প্রান্তিকরণ বলে অভিহিত করেছেন। কলম্বো কেন্দ্রিক সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্সের একজন মুখপাত্র জানাচ্ছেন যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। চীনের প্রেসিডেন্ট সরাসরি সতর্কবার্তা উচ্চারণের পর হংকং সরকার সেখানে বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে তাদের অভিযান আরও কড়াভাবে প্রয়োগের বিষয়টি বিবেচনা করছেন। বিশ্লেষকরা বলছেন শি জিনপিং সরাসরি সতর্ক করে দিয়ে বলেন যে হংকং যেন সহিংসতা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে। চীনের রাষ্ট্রপরিচালিত বেতার বার্তা সংস্থা জানিয়েছে ব্রাজিলে এক শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি বলেন অব্যাহতভাবে চলে আসা উগ্রবাদী এবং সহিংস অপরাধ, হংকংয়ে এক দেশ দু পদ্ধতি এই মূল নীতিকে পদদলিত করেছে। গতকাল শুক্রবার বলিভিয়ার গ্রামীণ অঞ্চলের কোচামাম্মাতে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সঞ্জনা ফিরোজ, প্রকৌশলী ছিলেন জাস্টিন থর্টস, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ,
আমরা দুজনেই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.